শুরু হলো বাংলা অনুষ্ঠান এবং শুভেচ্ছা সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রবিবার রাত, এখানে ওয়াশিংটনে রবিবার বেলা 11টা। আজ অনুষ্ঠানে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট রয়েছে।
তারা বলছেন আইনে 5 কার্যদিবসের মধ্যে রায়ের কপি দেওয়ার কথা বলা আছে, কিন্তু সরকারের হস্তক্ষেপে এ নিয়ে বিলম্ব করা হচ্ছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রায়ের কপি পেতে বিলম্বে সরকারের কোনো দায় নেই।
আছে আমির খসরুর প্রতিবেদন।
ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা রোহিঙ্গা সংকট সৃষ্টির কারণে মিয়ানমারের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক পুনর্যাচাই এবং অন্যান্য ক্ষেত্রে নতুন নীতি পদ্ধতি গ্রহণের সুপারিশ করেছেন।
আরও আছে কলকাতা থেকে গৌতম গুপ্তের পাঠানো সমাচার।
অপরাধ দমনে উত্তরপ্রদেশে পুলিশের সাম্প্রতিক অস্ত্র হচ্ছে এনকাউন্টার করে অপরাধীদের খতম করে দেওয়া।
তবে রোজকার মতো গোড়াতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন তিনি মনে করেন 2016 সালে নির্বাচনে হস্তক্ষেপ করে আমেরিকার রাজনৈতিক প্রেক্ষাপটে বিঘ্ন সৃষ্টি করার ব্যাপারে রাশিয়া খুবই সফল হয়েছে, কারণ তার ফলে কয়েক মাস ধরে তদন্ত শুরু হয়েছে। ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, রাশিয়ার লক্ষ্য যদি ছিল আমেরিকার ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা, তাহলে তারা অবশ্যই স্বপ্নাতীত সফল হয়েছে। আমেরিকান নেতা কয়েক ঘণ্টা ধরে বেশ কিছু টুইট বার্তা লেখেন। তিনি ওইসব বার্তায় রাশিয়ার সঙ্গে তার নির্বাচনী প্রচার অভিযানের সংযোগের ব্যাপারে তদন্ত সম্পর্কে সমালোচনা করেন। ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টারেরও সমালোচনা করেন। ম্যাকমাস্টার শনিবার বলেছেন, অকাট্য প্রমাণ রয়েছে যে নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে। এর একদিন আগে বিশেষ কৌঁসুলি রবার্ট মিলার 13 জন রুশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গত সপ্তাহে ফ্লোরিডার একটি হাইস্কুলে 19 বছরের এক ব্যক্তি ব্যাপকভাবে গুলি চালানোর আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন বলবৎকারী প্রতিষ্ঠান FBI কিছু ইঙ্গিত অগ্রাহ্য করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প FBI এর সমালোচনা করেছেন। শনিবার সন্ধ্যায় ট্রাম্প টুইটে করেন যে এটা খুবই দুঃখজনক যে ফ্লোরিডা স্কুলে যে গুলি চালায় FBI তার সব পূর্ব ইঙ্গিত উপেক্ষা করেছে, এটা গ্রহণযোগ্য নয়। তিনি আরও লেখেন, ট্রাম্প প্রচার অভিযানের সঙ্গে রাশিয়ার যোগসাজশ প্রমাণ করার জন্য তারা বেশি সময় ব্যয় করছে, কোনো যোগসাজশ নেই। মূল কাজে ফিরে যান, আমাদের সকলকে আবার গর্বিত করুন। শুক্রবার FBI স্বীকার করে যে তারা বন্দুকধারী নিকোলাস ক্রুজ সম্পর্কে যে তথ্য পেয়েছিল তা তারা তদন্ত করে দেখেনি। গত বুধবার বিকেলে ফ্লোরিডায় পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডাগলাস হাইস্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে 17 জন নিহত হয়। চলতি মাসে বাংলাদেশ এবং মিয়ানমার সফর শেষে ইউরোপিয়ান পার্লামেন্টের একটি প্রতিনিধি দল ব্রাসেলসে ফিরে তাদের প্রতিবেদন পেশ করেছেন। ব্রাসেলসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা মিয়ানমারের সঙ্গে সম্পর্ক পুনর্যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যরা মনে করেন নিজ বাসভূমি থেকে রোহিঙ্গাদের বিতাড়ন করার বিষয়টি মানবাধিকার লঙ্ঘন বিধায় মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে অনুসন্ধান জরুরি। চলতি মাসেই বাংলাদেশ এবং মিয়ানমার সফর শেষে ইউরোপিয়ান পার্লামেন্টের একটি প্রতিনিধি দল ব্রাসেলসে পৌঁছে তাদের প্রতিবেদন পেশ করেছেন। ব্রাসেলস থেকে প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা মিয়ানমারের সাথে সম্পর্ক পুনর্যাচাই এবং পুনর্মূল্যায়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। পার্লামেন্ট সদস্যরা ইউরোপীয় ইউনিয়নের সাথে মিয়ানমারের বর্তমান সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে যেসব সুযোগ সুবিধা ওই দেশটি পেয়ে থাকে এবং অন্যান্য ক্ষেত্রে যে সব নীতি পদ্ধতি বিদ্যমান রয়েছে সে বিষয়গুলোর পুনর্বিবেচনা করে নতুন নীতি পদ্ধতি গ্রহণের সুপারিশ করেছেন। ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যরা ইউনিসিয়ারকে জোরালোভাবে সম্পৃক্ত করে 23 নভেম্বরের বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যেকার রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তির পূর্ণ বাস্তবায়ন করার তাগিদ দিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ব্রিটিশ সরকার নিরাপত্তাজনিত কারণে ঢাকা লন্ডন রুটে বিমানযোগে সরাসরি কার্গো পরিবহনের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা প্রত্যাহার করে নিয়েছে, জানাচ্ছেন জহুরুল আলম।
রোববার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছেন। অনুষ্ঠানে বিমানে কার্গো পরিবহনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ব্রিটিশ সরকারের একটি নথি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী একেএম শাহজাহান কামালের কাছে হস্তান্তর করেন এলিসন ব্লেক। 2016 সালের 8 মার্চ ব্রিটিশ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকা লন্ডন রুটে বিমানযোগে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো পরিসংখ্যান না থাকলেও কর্মকর্তারা জানিয়েছেন এতে অর্থ এবং সময় দুই দিক থেকেই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনুষ্ঠানে বিমানমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে ব্রিটেনের পর অস্ট্রেলিয়াও আকাশপথে বাংলাদেশ থেকে কার্গো পরিবহনের উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
দাগি অপরাধীদের শায়েস্তা করতে সহজ পথ হল এনকাউন্টারে সরাসরি গুলি করে তাদের মেরে ফেলা। বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় আসবার পর থেকে ওই রাজ্যে মোট 1,240টি এনকাউন্টার ঘটেছে। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
2017 সালের 20 মার্চ উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি। তারপর গত 11 মাসে অপরাধীদের সঙ্গে পুলিশের এনকাউন্টার হয়েছে 1,240টি। তাতে নিহত 40 জন অভিযুক্ত অপরাধী, আহত 305 জন। কিন্তু চমকপ্রদ তথ্য হল এনকাউন্টারে মারা পড়বার আতঙ্কে অপরাধীরা তো বটেই, যে অপরাধীরা জেলে বন্দি তারাও কোনোভাবে আর জামিন চাইছে না। কেউ কেউ তো জামিন বাতিল করে জেলে ঢুকে পড়তে চাইছে, সেটাই নাকি তাদের পক্ষে নিরাপদ। উত্তরপ্রদেশের পুলিশের ডিরেক্টর জেনারেল ওপি সিং মন্তব্য করেন, জেলই তো অপরাধীদের সঠিক ঠিকানা। অতীতে আর কখনো অপরাধীরা এত স্পষ্ট বার্তা পায়নি যে তাদের অপরাধের ক্ষমা নেই, হাতে হাতে শাস্তি পেতে হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ ঘোষিত পৃথক দুই জঙ্গি সংগঠনের 5 সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব রোববার জানিয়েছে রাজধানী ঢাকায় এবং দেশের উত্তরাঞ্চলের রাজশাহী জেলার বিল শহর গ্রাম থেকে ওই 5 ব্যক্তিকে আটক করা হয়। র্যাবের তরফে জানানো হয়েছে ঢাকার মিরপুর এলাকা থেকে শনিবার আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্যকে তারা আটক করেছে। র্যাবের তরফে আরও জানানো হয়েছে রাজশাহী জেলার বিল শহর গ্রামের একটি বাড়িতে শনিবার গভীর রাতে র্যাব অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য এবং বোমা তৈরির সরঞ্জাম সহ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির 3 সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে। র্যাব বলেছে গ্রেপ্তার হওয়া ওই 3 ব্যক্তি জিজ্ঞাসাবাদে তারা নিজেদের জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
রবিবার আফগানিস্তানের রাজনৈতিক সংকট আরো গভীর আকার ধারণ করে যখন দ্বিতীয় এক প্রাদেশিক গভর্নর তাকে সরানোর যে নির্দেশ প্রেসিডেন্ট দিয়েছেন তা তিনি উপেক্ষা করেন। স্থানীয় সুশাসন ব্যবস্থা উন্নত করার প্রচেষ্টায় শনিবার প্রেসিডেন্ট আশরাফ গানির দপ্তর থেকেই 6টি প্রদেশে নতুন প্রধান নিয়োগ অনুমোদন করে এবং ঘোষণা করে, এর মধ্যে অন্তর্ভুক্ত উত্তরের সামাঙ্গান প্রদেশ। কিন্তু আব্দুল করিম খাদেম, যিনি সামাঙ্গান শাসন করছেন প্রায় 1 বছর ধরে, তিনি প্রেসিডেন্টের আদেশের সমালোচনা করেন এবং প্রত্যাখ্যান করেন এই বলে যে তা গ্রহণযোগ্য নয়। কেন্দ্রীয় সরকার আব্দুল লাতিফ ইব্রাহিমিকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ করেছে। ইব্রাহিমি হেজবে ইসলামী দলের সাবেক সদস্য। রবিবার এক সংবাদ সম্মেলনে খাদেম সামাঙ্গানের গভর্নর হিসেবে কাজ করা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইরানের একটি যাত্রীবাহী বিমান দেশের জাগ্রস পাহাড়ে বিধ্বস্ত হয়। বিমানের 66 জন আরোহী সকলেই প্রাণ হারায়। আসমান এয়ারলাইন্সের কর্মকর্তারা বলেছেন বিমানটিতে 1 শিশুসহ 60 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য ছিলেন। রবিবার সকালে বিমানটি তেহরান ছেড়ে ইয়াসুজ শহরের উদ্দেশ্যে রওনা হয়। 560 কিলোমিটার দূরে ইস্ফাহান প্রদেশে ইয়াসুজ শহরটি অবস্থিত। শনিবার ইসরায়েলি গাজা সীমান্তের কাছে একটি বোমা বিস্ফোরিত হলে 4 জন ইসরায়েলি সেনা আহত হন, 2 জন গুরুতরভাবে। পাল্টা জবাবে ইসরায়েল গাজা ভূখণ্ডে ফিলিস্তিনি চরমপন্থীদের লক্ষ্যস্থলে বিমান আক্রমণ চালায়। দুজন ফিলিস্তিনি আহত হন। খবর শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, সার্টিফাইড কপি নিয়ে ধূম্রজাল। এ নিয়ে দুই দলের দুই আইনজীবীর মন্তব্য সহ রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশে বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফাইড কপি নিয়ে ধূম্রজাল এখনও কাটেনি। ঘোষণার 11 দিনের রায়ের পূর্ণাঙ্গ কপি পাননি বিরোধী নেত্রীর আইনজীবীরা। তারা এই জন্য সরকারকে দোষারোপ করছেন। তারা বলছেন আইনে 5 কার্যদিবসের মধ্যে রায়ের কপি দেওয়ার কথা বলা আছে, কিন্তু সরকারের হস্তক্ষেপে এ নিয়ে বিলম্ব করা হচ্ছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রায়ের কপি পেতে বিলম্বে সরকারের কোনো দায় নেই, যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই রায়ের কপি মিলবে। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, সরকার তো অনেক কথাই বলে, আমরা ফৌজদারি কার্যবিধির একাধিক ধারা উল্লেখ করে আদালতে আর্জি জানিয়েছি। বিধি অনুযায়ী আবেদন পেশের 5 কার্যদিবসের মধ্যে রায়ের কপি সরবরাহ করার বিধান রয়েছে।
আমরা তো বলছি 272 ধারা বলছি, 371 বলছি, তারপরে 548 বলছি, সব সেকশন তা আছে বইয়ের মধ্যে ফৌজদারি কার্যবিধির। ওনারা তো আইন আরেকটা তৈরি করে নাই, আইন তো ফৌজদারি কার্যবিধি আছে, ওইখানে দেখলেই পারে। ওনারা কই পাইলো আমরা জানি না। সরকার তো ভাই সরকারই অনেক কথা বলতে পারে, আমরা তো আইনের বাড়ি যেতে পারবো না, যা লেখা আছে তাই বলছি।
আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সম রেজাউল করিম বলেন, আইনে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে 5 দিনের মধ্যে রায়ের সত্যায়িত কপি সরবরাহ করতে হবে।
আইনগতভাবে সার্টিফাইড কপি সুনির্দিষ্ট কোনো তারিখের মধ্যে বা দিনের মধ্যে দিতে হবে এমন কথা নাই। এটা নির্ভর করে যারা আবেদন করবেন তাদের আবেদন কখন করা হলো, আবেদনের সমর্থনে সার্টিফাইড কপি তৈরি করার জন্য পোর্টফোলিও এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প কতটা সরবরাহ করা হলো বা কখন দেওয়া হলো, এবং সার্টিফাইড কপির যে ভলিউমটা কতটা বড় হবে সেটা টাইপ করে ওটাকে আবার তুলনামূলক বিচার করে পরীক্ষা থেকে স্বাক্ষর করে সরবরাহ, কোনো সুনির্দিষ্ট সময় নাই। কেবলমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রেই বিনামূল্যে তাকে রায়ের কপি যেদিন দণ্ড হবে সেদিন দেওয়ার বিধান না, এরকম কোনো কথা সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের রুলে বা সিভিল কোর্টস বা ক্রিমিনাল কোর্টস অর্ডারে কোথাও সুনির্দিষ্ট ভাবে লেখা নাই। অনাকাঙ্ক্ষিত অবস্থায় বিলম্বিত করার কথাও লেখা নাই, আর যে স্বাভাবিক সময় লাগতে পারে একটি সার্টিফাইড কপি প্রস্তুত করতে সেই সময়ের ভিতরে যত দ্রুত পারা যায় সেটা দিতে হবে।
উল্লেখ্য যে খালেদা জিয়ার আইনজীবীরা রায়ের কপি পেতে গত 11 ফেব্রুয়ারি বিচারক মোহাম্মদ আখতারুজ্জামানের কাছে আবেদন করেন। ওই আদালতের পেশকার বিচারকের বরাতে রোববার সাংবাদিকদের জানিয়েছেন আগামীকাল ওই রায়ের কপি দেওয়া হতে পারে। গত 8 ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করে আদালত। ওই দিন বিচারক 632 পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান। রায়ে খালেদা জিয়াকে 5 বছর এবং মামলার অন্য আসামিদের 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। খালেদা জিয়ার আইনজীবীরা বলে আসছিলেন এ রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পর তারা উচ্চ আদালতে আপিল করবেন এবং বেগম জিয়ার জামিন চাইবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
2018 যুক্তরাষ্ট্রে নির্বাচনের বছর। ঐতিহাসিকভাবে মধ্যবর্তী নির্বাচন সাধারণত প্রেসিডেন্টের পক্ষে যায় না। ভয়েস অফ আমেরিকার ন্যাশনাল করেসপন্ডেন্ট জিম মেলোন তার প্রতিবেদনে লিখেছেন যে ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের ইতিহাসের ধারাবাহিকতার বিপরীতে গিয়ে দলকে জয়ী করতে অনুরোধ জানাচ্ছেন, যেমনভাবে 2016 সালে তিনি ক্ষমতায় এসেছিলেন। জিম মেলনের ওই রিপোর্টের বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছেন শাহাদাত হোসেন সবুজ।
এবছর নভেম্বরে কংগ্রেসে মধ্যবর্তী নির্বাচনের দিকে তাকিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন বেশ উদ্বিগ্ন। তার চিন্তার কারণ হচ্ছে সমর্থকরা হয়তো ভোট দিতে তেমন উজ্জীবিত হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন,
They sort of take it for granted, they sit back, and then they get clobbered because the other people are desperate, and they get out, and they have more energy. But I think because of what...
প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন, তারা এটাকে নিশ্চিত বলে ধরে নিয়েছিল, আয়েশিভাবে বসেছিল, যার কারণে তারা হেরে যায়, এবং অন্যরা মরিয়া হয়ে অংশগ্রহণ করেছে ও শক্তি অর্জন করেছে। কিন্তু আমি মনে করি, যা কিছু আমরা করেছি, যে অভাবনীয় সাফল্য আমরা পেয়েছি, তার মানে হচ্ছে আমরা 2018 সালে এ কারণেই অনেক ভালো করব। তবে আমাকে এটা উল্লেখ করতেই হচ্ছে যে ইতিহাস আমাদের পক্ষে নেই। সাধারণত প্রেসিডেন্টের দল মধ্যবর্তী নির্বাচনে বেশ কিছু আসন হারায় এবং এই বছরও এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন গবেষণা প্রতিষ্ঠান থার্ড ওয়ের জিম কেসলার।
You know, you have a very unpopular president, and if Democrats take a broad path, they should win lots and lots of seats.
আপনারা জানেন আমাদের প্রেসিডেন্ট একেবারেই জনপ্রিয় নয়। এ কারণে যদি ডেমোক্রেটরা জয়ের পথে যায়, তবে তারা অনেক আসনেই জয়লাভ করবে। গত এক বছরে ঐতিহাসিকভাবে জরিপে সবচেয়ে কম গ্রহণযোগ্যতা পাওয়া থেকে বেরিয়ে আসতে প্রেসিডেন্ট ট্রাম্প কর কর্তন এবং অর্থনীতিকে শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছেন। এটা রিপাবলিকানদের বেশ সাহায্য করবে বলে মনে করছেন সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ
ম্যাকোনেল।
মিচ ম্যাকোনেল বলছিলেন, আমার অভিমত হচ্ছে যে যদি আমরা আমেরিকানদের এই বিষয়টি গুরুত্বের সাথে বুঝাতে না পারি, তবে আমাদের অন্য পথ ধরতে হবে। গত বছর বিভিন্ন রাজ্য জুড়ে, বিশেষ করে আলাবামা, ভার্জিনিয়ায় ডেমোক্রেটরা জয় পাওয়াতে তারা বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। জয় পাওয়া রাজ্যগুলোতে ডেমোক্রেটরা ট্রাম্প ইস্যুকে ফলো করেছিল। দলীয় সমর্থক এবং বিলিয়নিয়ার টম স্টায়ার ট্রাম্পের ইম্পিচমেন্টের জন্য প্রচার অভিযান এবং অর্থের যোগান দিচ্ছে। তিনি বলছেন,
My fight is in removing Donald Trump from office and from power. And that starts with taking the House back in 2008.
টম স্টায়ার বলছিলেন, আমার লড়াই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে অফিস এবং ক্ষমতা থেকে সরানো, এবং সেটা শুরু হবে 2018 সালের নির্বাচনে হাউসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের মাইকেল ব্যারন বলছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ট্রাম্পের উপর জরিপকে ইতিবাচক দিকে নিয়ে যাবে।
And he's taking an optimistic tone. He's following up on the indications that the economy is growing at a pretty healthy rate.
মাইকেল বলছিলেন, তিনি আশাবাদী সুর ধারণ করেছেন। সুদীর্ঘ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই তিনি আশার আলো হিসেবে অনুসরণ করছেন। কিন্তু অনেক ভোটার, বিশেষ করে প্রেসিডেন্টের সমালোচকরা, মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের উপর গণভোট হিসেবেই যেন দেখতে যাচ্ছেন, এমন মন্তব্য করেছেন বিশ্লেষক হন হিউটেক।
The president will be the defining factor in the 2018 election. There are many out there who argue that Democrats won't be successful in 2018 because they don't have this broad, well-defined agenda.
হিউডেক বলছিলেন, 2018 সালে প্রেসিডেন্ট একটি বড় ইস্যু হয়ে উঠবে। অনেকেই যুক্তি দেখাচ্ছেন যে ডেমোক্রেটদের পরিষ্কার সুনির্দিষ্ট কোনো কর্মসূচি না থাকায় তারা মধ্যবর্তী নির্বাচনে ভালো ফল অর্জন করতে পারবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে বিরোধী দলের এসব কিছুই করতে হবে না। হাউসে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্রেটদের 25টি আসন দরকার, আর সেনেটের দরকার হবে মাত্র 2টি। এতে করে ডেমোক্রেটরা উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পাবে।
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যেকার ঘনিষ্ঠ সম্পর্কে সাম্প্রতিককালে চিড় ধরেছে, কারণ যুক্তরাষ্ট্র অভিযোগ করছে যে জঙ্গি দমনে পাকিস্তান গড়িমসি করছে। বছরের প্রথম দিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের বিরূপ মনোভাবের কথাটা জানান। পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্কের এই নিম্নগামী বিবর্তন এবং পাকিস্তানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলেছেন করাচি থেকে সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক মাসকাওয়াত আহসান। তার সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেন আনিস আহমেদ।
মাসকাওয়াত আহসান, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটা বিরাট ঐতিহাসিক ভিত্তি আছে। আমরা জানি যে একসময় সিয়াটল সেন্টার মাধ্যমেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ থেকেছে, বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ থেকেছে। এমনকি 1971 সালের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়েও তখনকার নিক্সন অ্যাডমিনিস্ট্রেশন, নিক্সন প্রশাসন পাকিস্তানকে সমর্থন করেছেন। তারপরের ইতিহাসও আমরা অনেকেই জানি, সকলেই জানি প্রায়, যে মুজাহিদিনকে কেন্দ্র করে কিংবা মুজাহিদিনকে নিয়ে যখন পাকিস্তানের সহায়তায় আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনীকে বিতাড়নের প্রক্রিয়া শুরু হলো, তখন পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেলবন্ধনটা আরও দৃঢ় হলো। তো নানান ঐতিহাসিক বিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার পরে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ খানিকটা শীতল, উগ্রবাদ বা সন্ত্রাসবাদকে কেন্দ্র করে, আফগানিস্তানকে কেন্দ্র করে। তো এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিবর্তন, এই বিবর্তনকে আপনি কিভাবে দেখেন?
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিকভাবেই যৌথতা থাকলে বা যৌথ সম্পর্ক থাকলেও 9/11 পর থেকে মূলত দেখা যায় যে যুক্তরাষ্ট্র ঠিক যেভাবে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে পাকিস্তানকে চেয়েছে ঠিক সেইভাবে পেয়েছে বলে যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে মনে করেনি, এবং যে কারণে বুশ প্রশাসন এবং ওবামা প্রশাসনেরও কিন্তু এই জায়গাটিতে আপত্তি ছিল যে পাকিস্তানের মধ্যে কোনো সন্ত্রাসী অভয়ারণ্য লালন করে তো আর সন্ত্রাসবাদ মোকাবেলা করা যাবে না, সেটা সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা করছে, এরকম কিছু তথ্য সবসময় ছিল এবং এই অভিযোগটি কিন্তু বারবার এসেছে যে কারণে পাকিস্তানে যখন শীর্ষ সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে পাওয়া গেল সেই ঘটনাটির মধ্যে দিয়ে কিন্তু সেই অবিশ্বাসের জায়গাটা আরো স্পষ্ট হয়ে যায়, এবং ওই সময়ও কিন্তু পাকিস্তানের সঙ্গে কিছুদিন যুক্তরাষ্ট্রের বেশ সম্পর্কের টানাপোড়েন চলেছে। সুতরাং বলা যায় যে 9/11 পর থেকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথতায় থাকলেও আস্থা অর্জন করতে পারেনি, আর 2018 প্রথম প্রহরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে যেভাবে পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন যে দীর্ঘদিন ধরে পাকিস্তান যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে, রাজনৈতিক নেতৃত্বকে বোকা বানিয়ে চলেছে এবং বিপুল পরিমাণ অর্থ সাহায্য বা অন্যান্য সামরিক সহযোগিতা নিয়ে থাকে এই সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের জন্য, কিন্তু কার্যত তারা আন্তরিকতা দেখাতে ব্যর্থ হয়েছে, এমনকি পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি যে অভয়ারণ্য তা লালনের অভিযোগও উত্থাপিত হয়েছে স্বাভাবিকভাবেই পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। তো এই ডোনাল্ড ট্রাম্পের যে টুইট বা বক্তব্য, এটি ভাষা কর্কশ হলেও এটি বলা যায় যে যুক্তরাষ্ট্রের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিরূপণে বুশ প্রশাসন এবং ওবামা প্রশাসনের যে সংশয় তারই কিন্তু ধারাবাহিকতা, হয়তো প্রকাশটা একটু কর্কশ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সাম্প্রতিক সময়ে মনে হয়েছে যে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে একেবারেই বিশ্বাস করতে পারছে না, এবং পাকিস্তানেরও কিন্তু প্রতিক্রিয়া সেরকম শক্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যা পাওয়া যাচ্ছে তা বলা যায় যে রেটরিক, অর্থাৎ পাকিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের সেনা গোয়েন্দারা এই হাক্কানি নেটওয়ার্কটিকে পুরোপুরি ধ্বংস না করে নিজেদের প্রয়োজনে একে লালন করেছে কিনা এই ব্যাপারটি অস্বীকার করলেও এই প্রতিক্রিয়া জানানোর সময় কিন্তু সেইভাবে আর কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেনি, ফলে পাকিস্তানে নিঃসন্দেহে পাকিস্তানের জনগণ বেশ আহত হয়েছে, কিন্তু আবার পাকিস্তানের যে নাগরিক সমাজ তারা দেখা গেছে যে মিডিয়ার আলোচনার সময় আবার এই যুক্তিটিকে সামনে রেখেছে যে যদি আস্থা রাখা না যায়, যদি আস্থা রাখার মতো কাজ পাকিস্তানের সেনাবাহিনী না করে থাকে তাহলে তো সম্পর্কের অবনতি হবেই, সম্পর্কের মধ্যে তো সব বিরোধিতা বা দ্বৈততা থাকতে পারে না, এরকম একটি দোলাচলের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক, এবং তা নিয়ে পাকিস্তানের মিডিয়া এবং নীতি নির্ধারকদের যে পর্যবেক্ষণটা।
এই যে পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার একটা অভাব, যে আস্থা ছিল এক সময়ে যখন আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই হয়েছিল, এই আস্থার অভাবের পেছনে একটা বড় কারণ, যেমনটি আপনি একটু আগেও বলছিলেন যে ওসামা বিন লাদেন পাকিস্তানেই ধরা পড়েন, এবং লক্ষ্য করার বিষয় যে পাকিস্তান এখনও ঠিক উগ্রবাদ সন্ত্রাসবাদ মুক্ত নয়, সেখানে পাকিস্তানি তালিবান আছে, আবার আফগানিস্তানে থেকে যাওয়া আসা হচ্ছে উগ্রবাদীদের। পাকিস্তানের আসলে মূলত কি স্বার্থ যদি এই অভিযোগটা সত্য হয় যে উগ্রবাদকে খানিকটা স্থান করে দেয়া, আমরা বলছি না যে পাকিস্তান উগ্রবাদকে পুরোপুরিভাবে সমর্থন করছে, কিন্তু উগ্রবাদকে খানিকটা হলেও লালন করার পেছনে পাকিস্তানের কী উদ্দেশ্য থাকতে পারে? আমরা জানি যে আজও পাকিস্তানে এক জায়গায় সন্ত্রাসী আক্রমণ হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর 3 সদস্য মারা গেছেন। তো এরই পরিপ্রেক্ষিতে উগ্রবাদের প্রতি পাকিস্তানের এই নমনীয় ভাব কেন?
উগ্রবাদের প্রতি পাকিস্তানের নমনীয় ভাব ছিল দীর্ঘদিন ধরে, জন্যই এরকম উগ্রবাদ মাথাচাড়া দিতে পেরেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আবার যেরকম শক্ত অভিযান চলেছে এবং যেভাবে ওয়াজিরিস্তানের সেই দুর্গম এলাকায় তালিবানদের ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী, আবার এর পাশাপাশি তারা যে কিছু জঙ্গি লালন করে এই অভিযোগ, এটি সত্যি বিশ্বাস করা খুব কঠিন। কিন্তু আপনার মনে আছে কি না যে ডন পত্রিকায় পাকিস্তানের সেনা সদর দপ্তরে রাজনৈতিক প্রশাসনের সঙ্গে সামরিক প্রশাসনের একটি বৈঠকের কিছু তথ্য বেরিয়ে এসেছিল, যেখানে সরাসরি রাজনৈতিক প্রশাসন যখন এই প্রশ্নটি রেখেছিল যে কেন কিছু জঙ্গিকে লালন করে সেনাবাহিনী, তখন তারা সেখানে উল্লেখ করেছিল যে যেহেতু তাদের সমস্ত কৌশল নির্ধারিত হয় ভারতকে কেন্দ্র করে, তারা মনে করে যে ভারত যেহেতু এরকম সন্ত্রাসী লালন করা হয় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, এই জন্য তারা এই কিছু সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় এর পরিপ্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে কিছু করার জন্য। ফলে সেখানেও আবার এই উত্তরের ক্ষেত্রেও একটা ব্লেম গেমের জায়গায় এসে পড়েছে। আবার যেমন আফগানিস্তানের যে হামলাগুলো হয় তা পাকিস্তানের অভ্যন্তর থেকে চালানো হচ্ছে, সন্ত্রাসীরা এগুলো করছে, তার প্রমাণাদি যেমন আফগান কর্তৃপক্ষ দিতে পারে, ঠিক তেমনি করে পাকিস্তানের অভ্যন্তরে যে জঙ্গি হামলা হচ্ছে তা আফগানিস্তান থেকে পরিচালনা করা হচ্ছে, এরকম তথ্য উপাত্ত পাকিস্তান প্রশাসন দিতে পারে। সুতরাং যেটা মনে হয় যে এই যে এলাকায় ভারত পাকিস্তান সম্পর্কের যে দীর্ঘ একটি উত্তেজনা এবং একটি চিরশত্রুতার মনোভাব, সেটিকে কেন্দ্র করেই হয়তোবা এরকম একটি প্রবণতা সবসময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মধ্যে রয়ে গেছে।
কিন্তু সেভাবে তো পাকিস্তান নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমনটি আমি বলছিলাম যে পাকিস্তানে প্রায়শই এই জঙ্গি আক্রমণের ঘটনা ঘটে থাকে।
পাকিস্তানে জঙ্গি আক্রমণের ঘটনা নিয়মিতভাবে ঘটে, কিন্তু পাকিস্তানে সর্বদলীয় ঐক্যমত্যের প্রেক্ষিতে যখন সন্ত্রাসবাদ বিরোধী অভিযানগুলো শুরু হয়েছে, তারপরে বিষয়টি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখানে যে ব্যর্থতার জায়গাগুলো, সেখানে আবার দেখা যাচ্ছে যে পাকিস্তান কর্তৃপক্ষ বলছে যে আফগানিস্তান থেকে যদি হামলা চালানো হয় সেক্ষেত্রে পাকিস্তান কি করবে, আফগানিস্তানকে তার সীমান্ত আরো শক্তিশালী ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। এই 3 ফেব্রুয়ারিতেই আফগানিস্তান এবং পাকিস্তানের শীর্ষ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানেও এই প্রসঙ্গটি যখন উঠেছে, তখন অবশ্য দেখা যাচ্ছে হয়তোবা যুক্তরাষ্ট্র যেহেতু পরামর্শ রেখেছে কাবুলের প্রতি যে ইসলামাবাদের সঙ্গে সংলাপ চালিয়ে যাবার জন্য, সেজন্য আফগানিস্তান পাকিস্তান যৌথ শান্তি পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে তারা ঐক্যমত্য পোষণ করে এখন সংলাপ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে উভয় পক্ষ। তো এদিক থেকে দেখতে গেলে যে এখন যৌথ তদন্ত একটি হবে সামনে, যেটিতে আফগানিস্তান এবং পাকিস্তান উভয় দেশের কর্তৃপক্ষই অংশগ্রহণ করবে, প্রতিনিধিরা অংশগ্রহণ করবে, এবং তারপর হয়তোবা এ সম্বন্ধে আরো স্পষ্ট ধারণা পাওয়া যাবে যে কিভাবে পাকিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের সেনাবাহিনী জঙ্গিদেরকে লালন করেছে বা প্রশ্রয় দিয়েছে।
হ্যাঁ, এখানে দুটো দিকই আমরা লক্ষ্য করছি। একদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দাবি করছেন যে তালিবানের একেবারে কেন্দ্রবিন্দু হচ্ছে, অভয় আশ্রয় হচ্ছে পাকিস্তান, এই অভিযোগ তিনি সম্প্রতি জাতির উদ্দেশ্যে বেতার ভাষণে করেছেন। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব তাহমিনা জাঞ্জুয়া কাবুলে রয়েছেন এবং তিনি এই বিষয়টিকে অন্যভাবে দেখার চেষ্টা করছেন, এবং আফগানিস্তানেরও একটা নিরাপত্তা দল সম্ভবত পাকিস্তান সফর করেছেন। তো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এই যৌথ বোঝাপড়া কি আদৌ সম্ভব, কিংবা এই বোঝাপড়ার ক্ষেত্রে কে বাধা হয়ে দাঁড়াচ্ছে, কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে?
যেটা একটু আগেও আমি উল্লেখ করেছি যে এই যে ভারত পাকিস্তান সম্পর্ক এবং এর চাপানত, এটি এখানে আরেকটি কারণ হয়ে গেছে। যেহেতু ভারত আফগানিস্তানের সঙ্গে তার সম্পর্ক দৃঢ় করেছে, আফগানিস্তানে ভারতের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ বেড়েছে বা ভারত আরো অংশীদারিত্বে যেতে চায় আফগানিস্তানে, এই বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তান তার প্রতিক্রিয়া দেখাতে গিয়ে আফগানিস্তানের সঙ্গে সম্পর্কে তিক্ততা এনে ফেলে কিনা, এরকম আশঙ্কার জায়গা রয়ে গেছে। তবে এখানে একটা জিনিস অবশ্যই উল্লেখ করা যায় যে ডোনাল্ড ট্রাম্পের টুইটটি অত্যন্ত কর্কশ হলেও এটি সময়োপযোগী বলেই মনে হয়, কেননা এই যে আফগানিস্তান এবং পাকিস্তান, আমরা দীর্ঘ সময় ধরে লক্ষ্য করেছি যে কোনো ক্ষেত্রে সংলাপে একটি সিদ্ধান্ত উপনীত হওয়ার ক্ষমতা এই দুটি রাষ্ট্রের প্রতিনিধিদের বেশ কম থাকে। তারা একবার একটি অঙ্গীকার করেন, তারপর সেই অঙ্গীকার থেকে দূরে সরে গিয়ে ব্লেম গেম করেন। কিন্তু যেহেতু এরকম একটি টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং এরকম একটি শক্ত অবস্থান নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে পাকিস্তান নিঃসন্দেহে অনেক বেশি সাবধান থাকবে। আর আফগানিস্তানে যেহেতু যুক্তরাষ্ট্র সরাসরিভাবে তাদের নিরাপত্তার ক্ষেত্রে সাহায্য করছে, সেহেতু ওয়াশিংটনের কথা কাবুল শুনবে, এরকমটা মনে করেন পর্যবেক্ষকরা। কাজে এই যে একটি যৌথ শান্তি পরিকল্পনা প্রণয়নের আলোচনা শুরু হয়েছে, এটি টেকসই হবে বলে মনে হচ্ছে, কারণ বেশ কিছু তারিখ সামনে পড়েছে যেগুলোতে দেখা যাচ্ছে দুটি দেশের প্রতিনিধিরা বৈঠক করবে।
আপনি ভারত প্রসঙ্গে বলছিলেন, আফগানিস্তানে ভারতের সম্পৃক্ততা তো রয়েছেই, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় রকমের সম্পৃক্ততা ভারতের রয়েছে, এবং যুক্তরাষ্ট্র বোধ করি চাইছে, অন্তত যেটি আমরা খবরে দেখি, যে ভারত আফগানিস্তানে সম্পৃক্ত থাকুক। এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের প্রশ্ন চলে আসে। তো সেদিক দিয়ে আফগানিস্তানে ভারতকে এড়ানো পাকিস্তানের কতখানি সম্ভব?
আসলে এই যে সম্পর্কগুলো, এগুলোর ক্ষেত্রে পাকিস্তান কিন্তু তার সম্পর্ক সম্প্রসারণ করে চলেছে। পাকিস্তানের ইরানের সঙ্গে সম্পর্ক হয়েছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক হয়েছে, তারা চীন পাকিস্তান যে যৌথ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছে। কাজেই ভারত আফগানিস্তানে যৌথ অংশীদারিত্বে যাওয়া বা সেখানে ব্যবসা বাণিজ্য প্রসার করা, সেটি কিন্তু এরকম একটি স্বাভাবিক ঘটনাই। কিন্তু যেটা হয় যে ভূ রাজনীতির ক্ষেত্রে সবসময় ওই পাকিস্তান তার সিদ্ধান্ত গ্রহণ করে ভারতকে দেখে, ভারত তার সিদ্ধান্ত গ্রহণ করে পাকিস্তানকে দেখে, ফলে একটি খুব স্বাভাবিক ঘটনাও একটি তিক্ত চেহারা নিতে খুব বেশি সময় লাগে না। এখন কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করলে যা বোঝা যায় যে ঘুরে ফিরে ভারত পাকিস্তানের ভেতরের যে চিরশত্রুতা, সেটি এই এলাকার ভূ রাজনীতিকে প্রভাবিত করে চলেছে, এমনকি আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাটিও সেরকমই।
শেষ পর্যন্ত আপনি কতখানি আশাবাদী যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে চাপানউতোর চলছে সেটার অবসান কি শিগগিরই ঘটবে? আপনি বলেছেন যে অনেকগুলো বৈঠক হওয়ার কথা এবং নিরাপত্তা বিষয়ে বিশেষ করে জোর দেওয়ার কথা, যুক্তরাষ্ট্রেরও প্রত্যক্ষ না হলে পরোক্ষ ভূমিকা রয়েছে, তা আপনি কতখানি আশাবাদী যে আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্ক আরও বেশি স্বাভাবিক এবং বন্ধুত্বপূর্ণ হবে?
সম্পর্কের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে স্বচ্ছতা। যে অভিযোগ আফগানিস্তানের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে যে সাম্প্রতিক সময়ে কাবুলে যে হামলাগুলো হয়েছে সেখানে জঙ্গিরা পাকিস্তানের অভ্যন্তর থেকে হামলা চালিয়েছে এবং এদের পেছনে পাকিস্তানের সেনা কর্তৃপক্ষের মদত রয়েছে, এই অভিযোগের তদন্তটি যথাযথভাবে হওয়া প্রয়োজন। এবং এই যে যৌথ বৈঠকটি হয়েছে 3 ফেব্রুয়ারিতে, সেখানে কিন্তু যৌথ তদন্ত পরিচালনার প্রস্তাবটি পাকিস্তানই রেখেছে। পাকিস্তান যদি এরকম স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা ধরে রাখতে পারে, এবং যেহেতু ওয়াশিংটনের পক্ষ থেকে নানা রকম সাহায্য কেটে নেয়ার ভয়ভীতি তৈরি হয়েছে, এর সঙ্গে বিশ্ব ব্যাংক, IMF এরাও তাদের সাহায্য সংকুচিত করে ফেলতে পারে পাকিস্তানে, এরকম ভীতির জায়গাগুলো রয়ে যাচ্ছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাও এমন ভালো নয়, তাছাড়া রাজনৈতিক প্রশাসনের সঙ্গে সামরিক প্রশাসনের যে দ্বন্দ্ব সেটি একটি চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। এরকম বাস্তবতায় এমনকি এই যে 3 ফেব্রুয়ারিতে যেমন একটি সেনা ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, অর্থাৎ সেনাবাহিনী নিজেও যেখানে আক্রান্ত, এই চারিদিকের এমন চাপের মধ্যে খুব সম্ভবত কিছুটা সমছে চলবে পাকিস্তানের সেনাবাহিনী। তবে ঘটনা প্রবাহ অবশ্যই নির্ভর করবে যে কতটা ঠান্ডা মাথায় এই দ্বিপাক্ষিক আলোচনাটি তারা চালিয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত প্রত্যাশার একটি ক্ষেত্র তৈরি হয়েছে বলেই মনে হচ্ছে।
আপনি একটা প্রসঙ্গ উত্থাপন করেছিলেন যে জঙ্গিদের একাংশকে লালন করার পেছনে ভারতের ভূমিকা, অর্থাৎ ভারতের সঙ্গে দ্বন্দ্বের একটা ভূমিকা আছে, কারণ সেখানে পাকিস্তান অভিযোগ করে যে পাকিস্তানের জঙ্গি ভারত পাঠায়, অতএব পাকিস্তানও কিছু জঙ্গি লালন করে ভারতের বিরুদ্ধে। কিন্তু পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠে আসে যে পাকিস্তানে বেশ কিছু উগ্রবাদী মুসলিম দল আছে যারা সরাসরি জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না হলেও বোধহয় এই জাতীয় প্রতিষ্ঠানকে, যেমন ধরুন তালিবানকে কিংবা এই জাতীয় আরও যে সমস্ত জঙ্গি প্রতিষ্ঠান আছে কিংবা আধা জঙ্গি প্রতিষ্ঠান আছে তাদেরকে সমর্থন করে, তো এদের যে আইডিওলজিক্যাল আদর্শিক প্রভাব পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে কতখানি?
পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে এদের আদর্শিক প্রভাব রয়েছে এমনটি বলা যাবে না। বলা যায় যে সেনাবাহিনী তাদের স্বার্থে এদেরকে কখনো কখনো ব্যবহার করে থাকে। সাম্প্রতিক সময়ে ইসলামাবাদের কাছে ফয়জাবাদের যে র্যালিটি হয়েছিল, এই কট্টরপন্থীদের র্যালি বর্তমান পাকিস্তান সরকারের বিরুদ্ধে, সেখানে তো সেনা সম্পৃক্ততা পাওয়া গেল, যেহেতু প্রকাশ্যে ভিডিও দেখা গেল যে একজন সেনা কর্মকর্তা তাদের মধ্যে অর্থ বিতরণ করছে। এছাড়াও বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে যে এই গ্রুপগুলোকে উস্কে দিয়ে এক ধরনের যুক্তরাষ্ট্র বিরোধী সেন্টিমেন্ট তৈরি করে বা দেখিয়ে কিছু সাহায্য যুক্তরাষ্ট্রের কাছে পাওয়ার একটা প্রবণতার কথাও বলা হচ্ছে যেটি সেনাবাহিনী রয়েছে। তো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসলে পাকিস্তানের যে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা সেটি কিন্তু পাকিস্তানের ভেতরের রাজনৈতিক প্রশাসনের জন্য একটি চ্যালেঞ্জ। এর পাশাপাশি এর বিরুদ্ধে তো নানা অভিযোগ আশেপাশের দেশগুলো থেকেও উঠছে। সেই ক্ষেত্রে আরো একবার এই কথা স্মরণ করিয়ে দেয় এই পরিস্থিতিটি যে সেনা শাসনের চেয়ে বা সেনা প্রাধান্যের চেয়ে নিকৃষ্ট গণতন্ত্র ভালো। পাকিস্তানের ক্ষেত্রে আসলে সেনাবাহিনী নিজেকে রাষ্ট্রের একটি কৃত্রিম স্তম্ভ হিসেবে তৈরি করে ফেলেছে। এখন যুক্তরাষ্ট্রের এই চাপের ফলে যদি সেনাবাহিনীর এই কর্তৃত্ব কিছুটা খর্ব হয়, তাহলে তা পাকিস্তান এবং এর আশেপাশের এলাকাগুলোর জন্য শান্তি নিয়ে আসবে বলেই পর্যবেক্ষকরা মনে করেন।
মাসকাওয়াত আহসান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
মাতৃস্বাস্থ্যের ব্যাপক অগ্রগতি সাধিত হলেও মাতৃ এবং শিশু স্বাস্থ্য নিয়ে সকলকে আরও বেশি যত্নবান হতে হবে বলে আহ্বান জানালেন কক্সবাজারে দুদিনব্যাপী মাতৃস্বাস্থ্য ফিস্টুলা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের বক্তারা। সেখানে ছিলেন সেলিম হোসেন।
কক্সবাজারের লং বিচ হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজক ছিল হোপ ফাউন্ডেশন। এতে দেশি বিদেশি বিশেষজ্ঞরা ফিস্টুলা এবং মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কে নানা তথ্য উপাত্ত উপস্থাপন করেন। এই সম্মেলন ফিস্টুলা বা মাতৃস্বাস্থ্যের উন্নতিতে কতটা অবদান রাখবেন, এই প্রশ্নে সম্মেলনের আহ্বায়ক ডক্টর ইফতেকার মাহমুদ বললেন,
আমাদের প্রথম কনফারেন্স হয়েছিল 2016 সালের মার্চ মাসে, এবং ওই কনফারেন্সে বাংলাদেশের যত স্বেচ্ছাসেবামূলক সংগঠন যারা ফিস্টুলা এবং মাতৃ স্বাস্থ্যের উপর কাজ করে প্রায় সবাই অংশগ্রহণ করেছিলেন, এবং বিদেশ থেকেও অনেক ফিস্টুলার উপরে যারা অভিজ্ঞ ওনারাও এসেছিলেন। আমরা এখানে ফিস্টুলার ব্যাপারে ডিসকাশন করে, যেটা আমাদের প্রথম কনফারেন্স ছিল, তো ওটার পরে যেটা হয়েছে, এই কক্সবাজারের এলাকায় এটার অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে, ফিস্টুলা কী জিনিস মানুষ জেনেছে, ডাক্তাররা জেনেছে, আর এটার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা যেসব সংগঠন বা প্রতিষ্ঠান ফিস্টুলার উপরে কাজ করে ওনারাও যথেষ্ট এটার ব্যাপারে আগ্রহী এবং এটার উপরে কাজ করেছেন। পরবর্তীকালে বাংলাদেশে একটা ফিস্টুলার উপরে একটা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট হচ্ছে, আমার জানা মতে আমাদের ওই কনফারেন্স এটাতেও ভূমিকা রেখেছে, এবং এই ধারাবাহিকতায় আমরা প্রত্যেক দুই বছর করে, প্রত্যেক দুই বছর পরপর এই ফিস্টুলা এবং মাতৃ সেবার যে কনফারেন্স এটা আমরা করতে থাকব। আমি মনে করি এটার প্রয়োজন এই জন্যই যে এর মাধ্যমে একটা বিরাট মিডিয়াতে এবং যারা স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করে, এবং আমরা এই কনফারেন্স করতে থাকব যতই দিন না ফিস্টুলা আমাদের দেশ থেকে নিধন না হচ্ছে। আমাদের স্বপ্ন হচ্ছে কি ফিস্টুলা আমরা বাংলাদেশ থেকে নিধন করব।
সম্মেলনে মাতৃস্বাস্থ্য উন্নয়ন এবং ফিস্টুলা দূরীকরণে মিডওয়াইফদের ভূমিকা, শরণার্থী এবং স্থানীয় মায়েদের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, দুর্গম এলাকায় মাতৃস্বাস্থ্য বিষয়ক সমস্যা এবং সম্ভাবনা ইত্যাদি বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফিস্টুলা কী, কেন হয়, কীভাবে নিরাময় করা যায়, এসব প্রশ্নে সহজ করে ব্যাখ্যা করেন ডক্টর ইফতেখার মাহমুদ।
সো ফিস্টুলা হচ্ছে একটা প্রজনন অঙ্গে একটা এক ধরনের ছিঁড়ে যাওয়া, যখন মায়েরা বিশেষ করে খুব রিমোট এরিয়াতে যারা থাকেন, গ্রামের একদম ভিতরে, ওনাদের এই বিভিন্ন ধরনের সমস্যা ডাক্তারের কাছে যাওয়া, এবং যখন ওনারা প্রেগনেন্ট হন তখন যে ধরনের চিকিৎসা প্রয়োজন ওনারা পাচ্ছেন না, কারণ ওখানে গ্রামের মধ্যে ডাক্তাররা যায় না বা ওনারা আসতে পারতেছে না। অনেকের আবার এটা এই যে খরচ যেটা এটা বহন করার সুযোগ নেই, এরা বিশেষ করে গরিবদেরই হয়, এবং অনেকে আবার বিভিন্ন ধরনের ম্যালনিউট্রিশন এবং স্বাস্থ্যগত সমস্যার কারণে ওই বাচ্চা যখন প্রসবের সময় হয় তখন অনেক সময় দেখা যাচ্ছে অনেকক্ষণ সময় লাগে, সময় মতো বেরিয়ে আসতে পারছে না। যখনই এটা 24 ঘন্টা ব্যথা শুরু হওয়ার পরে বা প্রসবের শুরুর থেকে 24 ঘন্টা পার হলেই এটা হচ্ছে ডেঞ্জারাস টাইম, কারণ ওই সময়ের মধ্যে যদি আপনার বাচ্চা যদি বের না হয় তাহলে বাচ্চারা মারা যাবে। তো মারা যাওয়ার পরে কীভাবে বাচ্চা বের করবে, হয়তো সিজারিয়ান সেকশন করতে হবে, হয়তো এমার্জেন্সি কোনো একটা হাসপাতালে নিয়ে ওই মৃত বাচ্চাকে সিজারিয়ান করে বের করতে হবে, অথবা বাচ্চাটাকে বিশেষ করে গ্রাম পর্যায়ে করে কি ধাই যারা আছে বা যারা স্বাস্থ্যকর্মী যারা আছে স্বল্প শিক্ষিত বা যাদের ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, ওরা হয়তো টেনে বের করার চেষ্টা করে। ওই সময়টা হয় কি যে ওই প্রজনন যে জায়গাটা, যৌনাঙ্গ যেটা আছে ওইটা ছিঁড়ে যায়, ছিঁড়ে যাওয়ার পরে এটার এই রিপেয়ার সহজে হয় না। তখন মায়েরা ওই সময় থেকে এই অনবর্ত 24 ঘন্টা প্রস্রাব, অনেকে পায়খানা প্রস্রাব দুইটাই, এটা 24 ঘন্টা চলতে থাকে, এবং এটা এটার এটার কোনো আর প্রতিকার হয় না, এবং এটার মাধ্যমে যেটা হয় কয়েকটা জিনিস, একটা হচ্ছে ওনাদের সংসারটা ভেঙে যায় আর ওনাদের বাচ্চা হওয়ার আর কোনো সুযোগ থাকে না, এবং এটা ওনারা প্রচণ্ড ব্যথার মধ্যে থাকে সবসময়, ওনাদের যে যৌনাঙ্গ যেটা আছে সব ব্যথার মধ্যে থাকেন, এবং ওনাদের প্রচণ্ড এক ধরনের স্মেলও থাকে, যার কারণে ওনার সামাজিক যে কার্যক্রম যেগুলো আছে, কাজ করা বা পরিবারের মধ্যে থাকা, এটা অনেক সময় সম্ভব হয় না। তো ওনারা এক ধরনের ডিপ্রেশনের মধ্যে চলে যান, ওনারা নিজেদেরকে গুটিয়ে ফেলেন, ওনারা হয়তো ফ্যামিলি থেকে নিগৃহীত হন, তো ওনারা বেঁচে থাকেন কিন্তু বেঁচে থাকার মতো করে না, ওনাদের পুরো সংসারটা পুরো জীবনটা ওই একটা প্রসবজনিত কারণে যে ফিস্টুল হয় এটার কারণে এমনভাবে একটা ভালো লোক, ভালো মহিলা, সম্পূর্ণ স্বাস্থ্যবান একজন মহিলা হয়তো দেখা গেলো যে ওই পর থেকে ওনার জীবনটা অন্যরকম পাল্টে গেল, বাইরের থেকে অনেক সময় বোঝা যায় না কিন্তু ওনার ভিতরে যে ওনার যে মানে কষ্ট, এটা যারা ফিস্টুলার উপর কাজ করে এরাই শুধুমাত্র বুঝতে পারে।
আচ্ছা, আর এটার চিকিৎসাটা কতটুকু জটিল বা সহজ?
এটার চিকিৎসা হচ্ছে কি আপনার এটাকে সার্জারি করতে হবে, ঠিক আছে, এবং সার্জারি যদি ভালো একজন সার্জন, যারা প্রশিক্ষিত সার্জন আছেন, ওনারা যদি করেন এটাকে সহজভাবে করা যায়, তবে এটা হচ্ছে সময়ের উপরে। কেউ যদি মনে করেন এই যে ফিস্টুলা হওয়ার পরে 1 বছরের মধ্যে যে সার্জারিটা করা যায় তাহলে এটা একটা আপনার অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং এটা খুব তাড়াতাড়ি করা সম্ভব, এবং তারপর থেকে আর ওনার কোনো অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু যদি আপনার সার্জন না থাকে বা ওনাদের যদি ওই সাহায্যটা ওই যে সার্জারিটা করার মতো আপনার আর্থিক সামর্থ্য না থাকে, হয়তো দেখা যায় অনেকে বছরের পর বছরের বছর, আমাদের ফিস্টুলা সার্জারি আমরা করেছি এক মহিলার, ওনার 36 বছর ফিস্টুলা, তো ওই সময় যদি সার্জারি করা হয় তাহলে অনেক সময় দেখা যায় সার্জারিটা মানে ভালো হয় না এবং এটা সার্জারিটা কয়েকবার করতে হয়। আমাদের এমনও আছে এক মহিলা 9 বার সার্জারি করতে হয়েছে।
বাংলাদেশি টাকায় যদি ফিস্টুলা একেবারে একজনের একটা ফিস্টুলা চিকিৎসায় সার্জারিতে কত টাকা খরচ হয়?
বাংলাদেশি টাকায় যদি ফিস্টুলা সার্জারি করতে হয় যে আমরা যেটা করছি এটাতে 50,000 টাকার মতো খরচ মিনিমাম, এটা হচ্ছে একেবারে মিনিমাম, এটা হচ্ছে আপনি কোনো ধরনের প্রফিট ছাড়া। যদি আপনি যে প্রফিট করতে যান তাহলে এটা কত হতে পারে? একটা প্রাইভেট হাসপাতালে যদি ফিস্টুলা সার্জন থাকে আমার জানা নেই, তবে আমাদের খরচটা প্রায় 50,000 টাকার মতো আছে।
এই সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েকজন স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়। সম্মেলনটি কিভাবে সহায়ক এমন প্রশ্নে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ইন্টিগ্রেটেড প্রোগ্রামের পরিচালক ডক্টর সিতারা পারভীন বলেন,
এই কনফারেন্সে শুধু ফিস্টুলার সাথে কিন্তু ম্যাটারনাল হেলথও ছিল, কারণ এখানে যারা হোপ ফাউন্ডেশনে কাজ করে ওদের কিন্তু এক্সপোজারটা ন্যাশনালি বা ওই লেভেলে অত না, বরং আমাদের সাথে যে এখন যে আমরা সবাই আসছি কনফারেন্সে, যে আমরা আমাদের ইনফরমেশানগুলো শেয়ার করছি, এটাতে যেটা হচ্ছে এটাতে ওরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো নিচ্ছে কীভাবে মাতৃস্বাস্থ্যটাকে আরও উন্নত করা যায়, আর পাশাপাশি আমরা যেটা মানে যেমন আমার আজকে একটা প্রেজেন্টেশন ছিল আপনি দেখেছেন, হ্যাঁ, সেটাতে কিন্তু আমরা ইউনিয়ন লেভেল ফেসিলিটিগুলোকে যদি 24/7 ডেলিভারি সার্ভিস চালু করা যায় তাহলে মায়েদের ডেলিভারি ইনস্টিটিউশন আরও বাড়বে, এবং মারা যেহেতু ইউনিয়ন লেভেলগুলি বাড়ির খুব কাছাকাছি, ওরা কিন্তু চায় যে ইউনিয়নে ডেলিভারি করাইতে, কিন্তু করতে পারতেছে না যেহেতু ফাংশনাল না। এখন আমরা মামনি প্রজেক্ট কিন্তু প্রত্যেকটা ইউনিয়ন লেভেলকে এরকমভাবে স্ট্রেংথেনিং করে তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে স্কিল প্রোভাইডার দিয়ে ইকুইপমেন্ট দিয়ে লজিস্টিক দিয়ে ট্রেনিং দিয়ে আমরা কিন্তু মানে 120টার মতো আমরা 2017 ডিসেম্বর পর্যন্ত আমরা 120টা ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারকে আপগ্রেড করেছি হু আর প্রোভাইডিং ডেলিভারি সার্ভিসেস, ঠিক আছে। আর ফিস্টুলার বেলা যেটা হলো যে এই ফিস্টুলাতে আমরা এই যে ফিস্টুলার যে ডিসকাশানটা হচ্ছে সেটাতে যেটা হচ্ছে সেটা হলো যে আমরা যেটা করতে পারবো সেটা হলো যে বাংলাদেশে এখন পর্যন্ত 1,750 মানে ফিস্টুলা রুগী আছে, 1,750 ফিস্টুলা রুগীকে যদি আমরা ভাগ করি প্রতি ইউনিয়নে তাইলে দেখা যাচ্ছে যে প্রত্যেক ইউনিয়নে 4-5টা রুগী থাকে। তো সেই ক্ষেত্রে ইফতেকার ভাই যেভাবে একটা ইনিশিয়েটিভ নিয়ে এটা করেছে ফিস্টুলা রুগীর আইডেন্টিফিকেশন ট্রিটমেন্ট করছে, সেভাবে কিন্তু এটাকে আমরা যদি শুধু কক্সবাজারই শুরু করি সেভাবে কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টগুলিতে করার জন্য অন্য ডোনার এজেন্সিরা কাজ করতে পারবে।
ফিস্টুলা ফাউন্ডেশন ক্যালিফোর্নিয়ার কর্মকর্তা আহানা গ্যান্ডারসন বলেন,
We have been working with the Hope Foundation since 2010 and they've been fantastic partners with us. We've been working with them on fistula treatment, with building their new facility and with training figure surgeon Dr. Biswas, and watching Dr. Mahmood's vision come to reality over the last few years has been incredibly rewarding, and we can't think of a better partner to work with in Bangladesh on these types of projects. And most recently with the Rohingya crisis response that this Hope team has been performing just such a wonderful effort towards.
তিনি বলেন, ফিস্টুলা ফাউন্ডেশন বাংলাদেশে ফিস্টুলা নিরাময়ে চমৎকারভাবে কাজ করছে। বর্তমানে রোহিঙ্গা সংকটে এই অবস্থা আরও খারাপ হতে পারে, গণস্বাস্থ্যের অবস্থা খারাপ হতে পারে, এই সময়ে এই সম্মেলন স্বাস্থ্য সংশ্লিষ্টদের জন্য খুবই সহায়ক হবে। এছাড়া এটি প্রতিবেশী দেশ যেমন নেপাল ভারত ভুটানের স্বাস্থ্য সংশ্লিষ্টদের জন্যও উপকারে লাগবে। কথা হয় সম্মেলনে আগত মাতৃস্বাস্থ্য নিয়ে কাজ করেন এমন একজন চিকিৎসক ডক্টর মাহফুজা মৌসুমীর সঙ্গে। তিনি বললেন,
তো আমি ফিস্টুলা ম্যাটারনাল হেলথ এবং ফিস্টুলা কনফারেন্স যেটা আমার ফাউন্ডেশন করছে এটাতে আমি পার্টিসিপেট করছি। আমি বেসিক্যালি আমার আগ্রহটা ছিল জানার যে ফিস্টুলা নিয়ে বাংলাদেশ আসলে কী কাজ হচ্ছে, কারণ এটা মায়ের স্বাস্থ্যর যেই সিচুয়েশনগুলো আমরা দেখি কিংবা যেই প্রবলেমগুলো আমরা সাধারণত আইডেন্টিফাই করি রিলেটেড টু ম্যাটারনাল হেলথ ইস্যুস, লাইক ডেলিভারির পরে যে মা যেই কন্ডিশনগুলোর জন্য হেলথ সার্ভিস দেয় কিংবা যেই কারণে আমাদেরকে মাকে সার্ভিস দিতে হয়, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ফিস্টুলা, অবস্ট্রাক্টেড লেবারের জন্য আসলে ফিস্টুলাটা হয়। তো আমাদের এটাতে অ্যাওয়ারনেসটাও কম, প্লাস হচ্ছে এটা ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসটাও বাংলাদেশে সেরকমভাবে নাই, যার জন্য আমরা এখান থেকে জানতে পেরেছি আসলে যে কী হচ্ছে। যেমন হোপ ফাউন্ডেশনের একটা খুব ভালো সফিস্টিকেটেড হসপিটাল আছে, এখানে খুব মডার্ন টেকনোলজি আছে এবং এখানে ফিস্টুলার সার্ভিসটা দেওয়া হচ্ছে, ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এবং ওয়ার্ল্ডের কোথায় ফিস্টুলা নিয়ে কী হচ্ছে সেটাও আমরা আপডেট পেয়েছি। তো এটা একটা বড় জায়গা। আরেকটা হচ্ছে আমাদের জাপাইগোতে আসলে যে ম্যাটারনাল হেলথ অ্যাসপেক্টে আমরা কাজ করি, সেই অ্যাসপেক্টে আমাদের এখানে প্রোগ্রাম ইন্টিগ্রেশন এবং প্রোগ্রামের সাথে লিঙ্ক করার সুযোগ রয়েছে, এবং সেইখান থেকে আমরা আইডেন্টিফাই করতে চাইছি যে আসলে কীভাবে ম্যাটারনাল হেলথ সার্ভিসটাকে যদি একটা কন্টিনিউম অফ কেয়ার কিংবা যেই প্রবলেমগুলো মা ফেস করতে পারে পসিবল প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় সেটার একটা ওয়ে আউট হচ্ছে এই কনফারেন্স। সো সেদিক থেকে আমি মনে করি এটা খুবই একটা ফ্রুটফুল একটা কনফারেন্স হচ্ছে, এবং এখানে আমি আসতে পেরে এবং জয়েন করতে পেরে এনরিচড হচ্ছি।
ফিস্টুলা সম্মেলনে গণস্বাস্থ্য সমস্যার সমাধান বা মাতৃস্বাস্থ্য চিকিৎসায় কতটা সহায়ক এমন প্রশ্নে জানালেন আরও একজন অংশগ্রহণকারী চিকিৎসক, মামনি হেলথ সিস্টেমস শক্তিশালীকরণ কর্মসূচির ম্যানেজার ডক্টর নাজমুন নাহার।
কনফারেন্স এসে আমি খুবই খুশি, এই কারণে যে যখন থেকে আমি পাবলিক হেলথ সিস্টেমে কাজ করছি বা এর আগেও যখন আমি পড়াশোনা করেছি হসপিটালে কাজ করেছি তখন দেখেছি যে মেডিকেল কলেজগুলোতে ফিস্টুলার কেসগুলো আসে এবং তাদের খুবই প্যাথেটিক একটা লাইফ। এছাড়া দু একটা মানে নিজেদের কন্ট্রাক্টে যেটা জেনেছি যে তাদের লাইফ মানে সাংঘাতিকভাবে এবং সামাজিক যে কনসিকুয়েন্সগুলো সেগুলো সত্যি একটা নারীর জন্যে ভীষণ রকমের খারাপ অবস্থা, এবং দেখা যায় যে পরিবারে দাম্পত্য জীবনে তারা অত্যন্ত অসুখী থাকে, এবং এই যে একটা সমস্যা এটা একটা ক্রনিক সমস্যা এবং এটা অপারেশন ছাড়া আর কোনোভাবে এটা কেউ হওয়া যায় না, এবং অপারেশন হলে হতে অনেক পয়সা লাগে এবং সেক্ষেত্রেও যে অপারেশন হলেও যে এটা সম্পূর্ণ কিওর হবে সেরকমও কোনো নিশ্চয়তা নাই, কারণ এটা আবারও হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গ্রামের মেয়েরা তারা কোনো ইনফরমেশন এটাতে জানে না, বরং এটার যে খারাপ কনসিকুয়েন্সগুলো সেটাই তাদের ভোগ করতে হয়।
দুই দিনব্যাপী মাতৃস্বাস্থ্য এবং ফিস্টুলা বিষয়ক সম্মেলনে দেশ এবং বিদেশের নানা শ্রেণী পেশার 200+ নারী পুরুষ অংশগ্রহণ করেন। হোপ ফাউন্ডেশন কক্সবাজারের বিভিন্ন স্থানে এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করে রোহিঙ্গা শরণার্থীদেরকে চিকিৎসা দিচ্ছে। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার, বাংলাদেশ।
এখন যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়।
যুক্তরাষ্ট্র 12 জানুয়ারি আজারবাইজানের সাংবাদিক আফগান মুক্তারলির 6 বছরের কারাদণ্ডের খবরে উদ্বেগ প্রকাশ করেছে। মিস্টার মুক্তারলি সাংবাদিক হিসেবে নিপীড়নের আশঙ্কায় 2 বছর আগেই আজারবাইজান থেকে জর্জিয়া চলে যান। 2017 সালের 30 মে তারিখে তার স্ত্রী ও আইনজীবীর কাছে দেওয়া বিবৃতিতে মিস্টার মুক্তারলি জানান, তিবলিসিতে তার বাড়ির কাছে তাকে অপহরণ করে প্রহার করা হয়। তারপর চোখ বেঁধে 3টি ভিন্ন ভিন্ন গাড়িতে তাকে আজারবাইজান সীমান্তে আনা হয়। তারপর তার পকেটে 10,000 ইউরো ঢুকিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আজারবাইজানে তাকে চোরাচালানি এবং অন্যান্য অভিযোগে গ্রেপ্তার করা হয়। মানবাধিকার সংস্থাগুলির বিবেচনায় তাঁর গ্রেফতার ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মিস্টার মুক্তারলি তাঁর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহ মিস্টার মুক্তারলিকে রাজনৈতিক বন্দী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তার সহকর্মীরা জানান, আজারবাইজানে ক্ষমতায় আসীন উচ্চপদস্থদের দুর্নীতি সম্পর্কিত প্রকাশনার জন্য তাকে নিপীড়ন করা হয়েছে। আজারবাইজান বর্তমানে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স 2017 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে তালিকাভুক্ত 180টি দেশের মধ্যে 162তম স্থানে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে যে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সরকার সাম্প্রতিক বছরগুলিতে মাধ্যমে প্রতিবাদী কণ্ঠস্বর অপসারণে সর্বাত্মক শক্তি প্রয়োগ করেছেন। প্রধান প্রধান প্রতিবাদী সংবাদ মাধ্যমগুলিকে আর্থিকভাবে স্তব্ধ বা জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছে। অন্তত 13 জন সাংবাদিক ও ব্লগারকে সংবাদ প্রকাশের দায়ে বর্তমানে আটক রাখা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিমার্ড মিস্টার মুক্তারলি ও অন্যান্য সাংবাদিক যাদের মৌলিক স্বাধীনতা ও মতামত প্রকাশের দায়ে কারাবন্দী করা হয়েছে তাদের মুক্তি দিতে আজারবাইজান সরকারকে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, কথিত অপহরণ সম্পর্কে জর্জিয়া তদন্তের উপর আমরা সজাগ দৃষ্টি রাখছি, এবং পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং সময়োচিত তদন্তের প্রতি আমাদের অনুরোধ পুনর্ব্যক্ত করছি।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
প্রথমে কলকাতা সংবাদদাতার দুটি রিপোর্ট। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমের কাছে পশ্চিমবঙ্গেও নাগরিক পঞ্জীকরণের দাবিতে জনমত গঠনে নামতে চলেছে রাষ্ট্রীয় সেবক সংঘ। সেই লক্ষ্য পূরণে আরএসএসের পৃষ্ঠপোষকতায় আলাদা সামাজিক সংগঠন তৈরি হয়েছে বলে খবর, জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায় তার রিপোর্টে।
কোনো জায়গা থেকে গোলমালের খবর পাওয়া যায়নি, তবে নির্বাচন কমিশন জানিয়েছে দুটি বোমা উদ্ধার করা হয়েছে, সেগুলিকে নিষ্ক্রিয় করেও দেওয়া হয়েছে। আজ ভারতীয় সময় বিকেল 4টে পর্যন্ত ভোট পড়েছে 74%। প্রসঙ্গত বলা যেতে পারে, ত্রিপুরার চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে তাদের পুরনো গড় ধরে রাখার লড়াই করছে সিপিএম। উল্টো দিকে দ্রুত উঠে আসা বিজেপি এবার বামেদের অবসান ঘটিয়ে পূর্ব ভারতের এই রাজ্য দখলের স্বপ্নও দেখছে। ত্রিপুরায় বিধানসভার আসন 60টি, ভোট হলো যদিও 59টিতে। চরিলাম কেন্দ্রের সিপিএম প্রার্থীর মৃত্যুর জেরে ওই কেন্দ্রে ভোট হবে আগামী 12ই মার্চ। এই 59টি আসনের ভোটের ফল বার হবে আগামী 3রা মার্চ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এতক্ষণ শুনছিলেন ত্রিপুরা রাজ্য সংক্রান্ত রিপোর্ট। এবারে অন্য রিপোর্টটি।
সদ্য গঠিত পশ্চিমবঙ্গের জন্য নামক সংগঠনের নামে আগামী 24শে ফেব্রুয়ারি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওই সভা থেকে রাজ্যে এনআরসিএর দাবিতে সরব হয়েছেন বক্তারা। রাজ্যের সীমান্তবর্তী ব্লকগুলিতে অনুপ্রবেশের ফলে সংশ্লিষ্ট জেলায় জনগোষ্ঠীর বিন্যাস দ্রুত বদলাচ্ছে, এমনই দাবির প্রেক্ষিতে এরাজ্যেও নাগরিকদের পঞ্জীকরণের প্রয়োজন দেখা দিয়েছে বলে মনে করছেন সংঘ পরিবার। বিজেপি শাসিত অসম সরকার এনআরসি তালিকা প্রকাশ করায় প্রতিবাদে সরব হয়েছিল এরাজ্যের তৃণমূল কংগ্রেস। স্বভাবতই বলা যেতে পারে, এবার পশ্চিমবঙ্গেও সেই উদ্যোগ নেওয়া হলে হিন্দুত্ব শিবিরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাত অনিবার্য হয়ে উঠবে বলেই মনে করছে দেশ ও রাজ্যের রাজনৈতিক মহল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন তিনি মনে করেন 2016 সালে নির্বাচনে হস্তক্ষেপ করে আমেরিকার রাজনৈতিক প্রেক্ষাপটে বিঘ্ন সৃষ্টি করার ব্যাপারে রাশিয়া খুবই সফল হয়েছে, কারণ তার ফলে কয়েক মাস ধরে তদন্ত শুরু হয়েছে। ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, রাশিয়ার লক্ষ্য যদি ছিল আমেরিকার ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা, তাহলে তারা অবশ্যই স্বপ্নাতীত সফল হয়েছে। গত সপ্তাহে ফ্লোরিডার একটি হাইস্কুলে 19 বছরের এক ব্যক্তি ব্যাপকভাবে গুলি চালানোর আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন বলবৎকারী প্রতিষ্ঠান FBI কিছু ইঙ্গিত অগ্রাহ্য করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প FBI এর সমালোচনা করেন। রবিবার আফগানিস্তানের রাজনৈতিক সংকট আরও গভীর আকার ধারণ করে যখন দ্বিতীয় প্রাদেশিক গভর্নর তাকে সরানোর যে নির্দেশ প্রেসিডেন্ট দিয়েছেন তা তিনি উপেক্ষা করেন। স্থানীয় সুশাসন ব্যবস্থা উন্নত করার প্রচেষ্টায় শনিবার প্রেসিডেন্ট আশরাফ গানির দফতর থেকে 6টি প্রদেশের নতুন প্রধান নিয়োগ অনুমোদন করে এবং ঘোষণা করে, এর মধ্যে অন্তর্ভুক্ত উত্তরের সামাঙ্গান প্রদেশ। ইরানের একটি যাত্রীবাহী বিমান দেশের জাগ্রস পাহাড়ে বিধ্বস্ত হয়। বিমানের 66 জন আরোহী সকলেই প্রাণ হারায়। আসমান এয়ারলাইন্সের কর্মকর্তারা বলেছেন বিমানটিতে 1 শিশুসহ 60 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য ছিলেন। শনিবার ইসরায়েলি গাজা সীমান্তের কাছে একটি বোমা বিস্ফোরিত হলে 4 জন ইসরায়েলি সেনা আহত হন, 2 জন গুরুতরভাবে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনা আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জাস্টিন সোয়াইটস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরউদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.